শিল প্রভাপালের মহিমা আজ সারা পৃথিবী জুড়ে ঘোষিত হয়েছে। সর্বত্রই মানুষ শিল প্রভাপালের মহিমা সম্বন্ধে কিছু না কিছু অবগত, এবং কালক্রমে শিল প্রভাপালের মহিমা আরো বেশি করে প্রচারিত। যত দিন যাবে প্রভাপালের মহিমা তত বেশি করে প্রচারিত। শিল প্রভাপাল একজন বিশেষ শুদ্ধ ভক্ত। শিল প্রভাপাল কেবল শুদ্ধ ভক্তই নন, শিল প্রভাপাল একজন বিশিষ্ট শুদ্ধ। শিল প্রভাপাল ভগবানের করুণার প্রকাশ। শিল প্রভাপাল বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রেরিত হয়েছেন মহাপ্রভুর বাণী সার্থক করার জন্য। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন 500 বছর আগে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে। পৃথিবীতে যত নগর আছে যত গ্রাম আছে সর্বত্র তার প্রবর্তিত নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারিত, এই ভবিষ্যৎবাণী মহাপ্রভু হয়ে গেছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই একটা অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী যা সাধারণত লোকেরা মনে করত যে এটা একটা কাব্যিক অত্যুক্তি, কবিতার মাধ্যমে অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে পড়া কবিতার মাধ্যমে, সেটাকে বলা হয় অত্যুক্তি। অনেকে মনে করত এটা একটা অত্যুক্তি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নয়, পৃথিবী বলতে এখানে হয়তো ভারতবর্ষ কিনে দেওয়া হয়েছে, ভারতবর্ষে যত নগরাদি গ্রাম আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সফল হল, সার্থক হল। কিভাবে? প্রভুপালের মাধ্যমে। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার, হরে কৃষ্ণ নামের প্রচার একটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু প্রভুপাল সেই কার্যটি সম্পাদন করলেন কিভাবে? কেবল 10 বছরের মধ্যে। এবং সেই সূত্রে আমরা বুঝতে পারি যে এই অসম্ভব একটা কার্য সম্পাদন হয়েছে, সফল হয়েছে শিল প্রভুপালের মাধ্যমে। কেননা শিল প্রভুপাল এই কার্যটি সম্পাদন করার জন্য, এই কার্যটি সফল করার জন্যই তিনি এই পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রেরিত হয়েছে। এখানে আরেকটি বিষয়ও বিচার্য যে ভগবান সর্বশক্তিমান, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, ভগবান যে কোনো কাজ সম্পাদন করতে পারে। কিন্তু ভগবান বিশেষ বিশেষ কার্যগুলি নিজে করেন না, তিনি সেই কার্যগুলি তার ভক্তকে দিয়ে করেন। কেননা ভগবানের একটি বিশেষ গুণ হচ্ছে তার ভক্ত বাৎসল্য, তিনি ভক্তদের প্রতি অত্যন্ত কৃপা করেন এবং ভক্ত অর্থাৎ তিনি ভক্তদের অত্যন্ত ভালোবাসেন। এবং ভগবান তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন বলে ভগবান ভক্তির মহিমা যাতে প্রচারিত হয়, ঘোষিত হয়, সেই ভাবে কার্য। চৈতন্য মহাপ্রভু সারা ভারত জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন 500 পাঁচশো বছর আগে মহাপ্রভু যখন এসেছিলেন তখন সমস্ত ভারতবর্ষ কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়েছে। তার কিছুটা আভাস আমরা দেখতে পাই, যেমন ভারতের বিভিন্ন অঞ্চলে গেলে এখনো দেখা যায় সেখানে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে। দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে বিভিন্ন জায়গায় দেখেন হরেকৃষ্ণ মহামন্ত্র। কারণ হরেকৃষ্ণ মহামন্ত্রের প্রবর্তন কে করেছে? চৈতন্য মহাপ্রভু। তাহলে ওখানে হরেকৃষ্ণ মহামন্ত্র প্রচার হল কি করে? মহাপ্রভুর কৃপা। অর্থাৎ মহাপ্রভু যখন এসেছিলেন তখন সারা ভারতবর্ষ জুড়ে হরেকৃষ্ণ মহামন্ত্রের প্রচার হয়েছে। সেখানকার মানুষেরা জানে না, যখন জিজ্ঞাসা করা হয় এই হরেকৃষ্ণ মহামন্ত্রী আপনারা করছেন এটা কোথায় পেয়ে কিভাবে এখানে এলো, সেটা তারা বলতে পারে। কিন্তু আমরা জানি তা সম্ভব হয়েছে মহাপ্রভুরই কৃপা। অর্থাৎ মহাপ্রভু যখন এসেছিলেন তখন তিনি সারা ভারত জুড়ে কৃষ্ণভক্তির প্রচার করেছিলেন। কিন্তু মহাপ্রভু কি বলে গেলেন যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভক্তির প্রচার, তিনি নিজে সারা ভারত জুড়ে প্রচার করলেন, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করলেন যে সারা পৃথিবী জুড়ে হবে। এবং সেই কার্যটি তিনি কাকে দিয়ে করালেন? শুধু প্রভুকে দিয়ে করালেন। কেন করালেন? কেননা এইটি হচ্ছে ভগবানের মহিমা, তিনি তার ভক্তের মহিমা প্রচার করেন। তিনি ভক্তকে তার নিজের থেকে বড় করে দেন, কিন্তু ভক্ত কখনো মনে করে না যে আমি ভগবানের থেকে বড় হয়ে গেছি। ভক্তের মনোভাব সর্বত্র সর্বদাই ভগবানের কৃপাতেই সব হয়েছে, যেটা আমরা প্রভুকালের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বারবার। আমার ব্যক্তিগতভাবে আমার একটা ঘটনার কথা মনে পড়ে, কলকাতায় প্রভুপাদ এসেছিলেন কয়েকদিনের জন্য, সেটা 1977 সালের কথা। তখন অনেক সাংবাদিকেরা এসেছিল প্রভুপাদকে ইন্টারভিউ করার জন্য। সেই সাংবাদিকেরা প্রভুপাদকে, একজন সাংবাদিক বলছিল যে মহাপ্রভু সারা ভারত জুড়ে কৃষ্ণভক্তির প্রচার করলেন এবং আপনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভক্তির প্রচার করলেন। তার বলার উদ্দেশ্যটা ছিল যে আপনি মহাপ্রভুর থেকেও বড় কিছু করে দিয়েছেন, মহাপ্রভু সারা ভারত জুড়ে করেছেন, আপনি সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন। শিল প্রভুপাদ উত্তরে বলেছিলেন এসবই মহাপ্রভুই করেছে, সবই হয়েছে মহাপ্রভুর কৃপায়, আমার গুরু মহারাজের কৃপায়, কিন্তু তারা এর কৃতিত্বটা তারা আমাকে দিয়েছে। তারাই করেছেন কিন্তু কৃতিত্বটা তারা আমাকে দিয়েছে। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত জান তিনি অক্ষম, তিনি সবসময় এই মনোভাব পোষণ করেন যে আমি অক্ষম কিন্তু কৃষ্ণ সর্বশক্তিমান এবং কৃষ্ণই সবকিছু করাচ্ছেন, কৃষ্ণই সবকিছু করছেন, তবে তিনি তার কৃতিত্বটা তিনি আমাকে দিলেন। যেমন অনেক সময় বাবা কিছু করে তার ছেলেকে কৃতিত্বটা দেন, কেন? কেন যেহেতু তার ছেলেটি তার অত্যন্ত প্রিয়, তাই ওই ছেলেটির কৃতিত্বের প্রভাবে পিতা আনন্দিত। সেইভাবে ভগবানও ভক্তের মহিমা প্রচার করে নিজে আনন্দিত হন। এটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের মহিমা। এবং এই সূত্রে আমরা দেখতে পাই যে ভগবান কেন কোনো ভক্তকে দিয়ে বিশেষ কোনো কার্য সম্পাদন করেন, কেননা ভক্ত তার প্রিয়। এবং কাকে তিনি এই বিশেষ কার্যটি দিয়ে করেন বা কৃতিত্বটি দান করেন? যে ভক্ত তার অত্যন্ত প্রিয় তাকে দিয়ে করেন। তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধ এমনই একটা যুদ্ধ যেরকম যুদ্ধ সারা পৃথিবীতে কখনো হয়নি এবং হবেও না। সমস্ত পৃথিবীর রাজারা একত্রিত সমাজ ওখানে সেই যুদ্ধে ব্রতী হয়েছে, এর সত্যিকারের বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যে আমরা দেখেছি সম্প্রতিকালে যে হয়েছে, সেখানে পৃথিবীর কয়েকটা দেশ যুদ্ধ হয়েছে, সবকটি দেশ যুদ্ধ হয়নি, কিন্তু এখানে পৃথিবীর সবকটি দেশ যুদ্ধ হয়েছে। আবার কিরকম ভাবে কোন রকম ছলনাপূর্ণ সংগ্রাম নয়, তাদের একেবারে সরাসরি সংগ্রাম, সম্মুখ সংগ্রাম, মানে বীরত্বের সঙ্গে যুদ্ধ হয়েছে, লুকিয়ে চুড়িয়ে লড়াই নয়। এখনকার যে যুদ্ধ হচ্ছে সেগুলো লুকিয়ে চুড়িয়ে লড়াই, মাটির নিজের সুরঙ্গের মধ্যে থেকেই বোমা ফেলছে, তাদের বীরত্ব হচ্ছে, বীরত্ব হচ্ছে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা। পূর্বে সেরকমই যুদ্ধ হচ্ছে, সম্মুখ যুদ্ধ, সম্মুখ সমর, এবং সেই যুদ্ধে কারা প্রতি হয়, যারা প্রকৃত বীর, যারা মহারথী, তারা, এবং তারা যুদ্ধ করে একে যে বিজয়ী হন তিনি পুরস্কৃত হন, আর সেই যুদ্ধে যারা মৃত্যুবরণ করে তারাও আবার স্বর্গলোকে, স্বর্গলোক প্রাপ্ত হন। তো সেরকম একটা মহান যুদ্ধ হল কুরুক্ষেত্র যুদ্ধ, যদি আবার ধর্মযুদ্ধ। এখন সেই যুদ্ধ জয়ের কৃতিত্বটি ভগবান কাকে দিলেন? অর্জুনকে দিলেন। কিভাবে দিলেন? তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি অস্ত্র ধারণ করব। যদি কৃষ্ণ অস্ত্র ধারণ করতেন এবং পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতেন, তাহলে সকলে বলত যে ও কৃষ্ণ যেহেতু যুদ্ধ করেছে তাই পাণ্ডবদের জয় হয়েছে। তাই কৃষ্ণ পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনকে এই যুদ্ধ জয়ের কৃতিত্ব দান করার জন্য তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি কেবল অর্জুনের রথের সারথি। এখন এই যে কৃতিত্বটি ভগবান কেন অর্জুনকে দিলেন, কেননা অর্জুন তার অত্যন্ত প্রিয় ভক্ত। ঠিক সেই সূত্রে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু কেন প্রভুপাদকে কৃতিত্বটি দিলেন, কেন প্রভুপাদ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভাষণ, বিশেষ কৃপা পাত্র, সেই জন্য দেখে দিয়েছেন। এই সূত্রে আমরা দেখতে পাই শ্রী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কত প্রিয়, যেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভুপাদকে এই কৃতিত্ব, এই গৌরব প্রদান করলেন। শ্রী প্রভুপাদের জীবনী আলোচনা করলে শ্রী প্রভুপাদের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করা যায়। প্রভুপাদ যে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন, একজন অসাধারণ কৃষ্ণ ভক্ত ছিলেন, একজন অসাধারণ শুদ্ধ ভক্ত ছিলেন, সেটি আমরা বুঝতে পারি প্রভুপাদের জীবনী পর্যালোচনা করে। শ্রী প্রভুপাদের জীবনে আজ ছোট শৈশব থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। অল্প বয়সে, ছোটবেলা থেকে তিনি কৃষ্ণ ভক্ত। আর একটা বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তি প্রভুপাদ, কোন সাধারণ মানুষ নয়, একজন অসাধারণ ব্যক্তিত্ব। আর তার মহিমা কোথায়? তার গুরুর সঙ্গে তার সাক্ষাৎকার হলো, প্রথম সাক্ষাৎ গুরুদেব তাকে চিনে দিলেন, এ আমার আপনজন, এ আমার বিশেষ সহায়ক, এবং তাকে তিনি দায়িত্ব দাও তৈরি, তুমি কৃষ্ণ ভক্তি প্রচার সারা পৃথিবীর যে কাজটি তিনি নিজে করতে পারলেন না, সেই কাজটি করার দায়িত্ব তিনি প্রভুপাদকে দিলেন। তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা ভারত জুড়ে প্রচার করেছেন, কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রচারের দায়িত্বটি তিনি প্রভুপাদকে দিলেন। আর সেটা কিভাবে? প্রথম সাক্ষাৎকারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি ইংরেজি ভাষার মাধ্যমে, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি নির্দেশ ইংরেজি ভাষার মাধ্যমে। তখন শুধু প্রভুপাদের বয়স 26। প্রভুপাদ তার সেই নির্দেশটি তার সর্বান্তকরণে গ্রহণ করে নিয়ে তিনি প্রচার করতে শুরু করেন। তিনি প্রচার শুরু করলেন, সেই প্রচারের ফলে প্রচারীরা নিজেকে তৈরি করতে শুরু করেন, কিন্তু তিনি কি সঙ্গে সঙ্গে সফল হলেন? দীর্ঘকাল ধরে তাকে সম্মান করতে হবে, তার পক্ষে এই কাজটি সহজ হয়নি। কিন্তু প্রভুপাদ কখনো আশা ছেড়েন, তিনি পূর্ণ উদ্যানে তৈরি করেছেন। নানা রকম সংঘাত এসেছে, প্রভুপাদের জীবনে আলোচনা করতে দেখছি গেলে দেখা যায় যে যদি প্রভুপাদ অতি অল্প বয়সে অত্যন্ত সাফল্য বন্ধিত একজন ব্যক্তি ছিলেন, 26 বছর বয়সে একটা কোম্পানির ম্যানেজার এবং তার তিনি বিবাহিত, তার একটি পুত্র আছে। কিন্তু প্রভুপাদ কি করলেন, সেই অবহেলায় সেই সমস্ত সাফল্যকে তিনি বিসর্জন দিলেন, তিনি চাকরি ছেড়ে দেন, দিয়ে তিনি ব্যবসা করতে শুরু করলেন। কিন্তু ব্যবসায় তিনি তেমন সফল হতে পারলেন না, কেননা তার কারণ হচ্ছে ব্যবসাতে সফল হতে হলে যেভাবে সেই ব্যবসায় নিজেকে নিবেদন করতে হয়, ব্যবসায় সফল হতে হলে যেভাবে যেভাবে ব্যবসায় যুক্ত হতে হয়, প্রভুপাদ সেটা করতে পারেন। তিনি তার মূল উদ্দেশ্য ছিল ব্যবসা করে লাভ, পয়সা অর্জন নয়, তার মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভক্তি প্রসার। তাই জন্য যদিও তিনি ব্যবসা করছেন, কিন্তু পূর্ণরূপে সর্বান্তকরণে তিনি ব্যবসা নিজেকে রুটি করতে পারেন। কৃষ্ণ ভক্তি প্রচার ছিল তার জীবনের উদ্দেশ্য। সেই জন্য তার ব্যবসা তিনি ব্যবসায় অবহেলা করেছেন, করে কৃষ্ণমূর্তি পরিচালে এইভাবে দেখা যায় শিল প্রভুপাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছিল, তার বিবাহিত জীবনে অনেক বাধা বিপত্তি এসেছিল। স্বাভাবিকই প্রত্যেক স্ত্রী চান তার স্বামী সফল হোক, ঘরের অর্থ প্রতিপত্তি বৈভব আসুক, কিন্তু প্রভুপাদ সেগুলো সমস্ত দাওয়া জেনে দিয়েছিলেন। তার ফলে হয়তো তার স্ত্রী স্বাভাবিকভাবে একটু নিরাশ হয়েছিলেন এবং তার ফলে তাদের সম্পর্ক হয়তো আহত হয়েছিল, কিন্তু শিল প্রভুপাদ সেদিকে কোন রকম মনোনিবেশ করেনি। অবশেষে এক সময় তিনি গৃহত্যাগ করেছিলেন। একদিন প্রভুপাদের প্রতিবেশীদের মধ্যে একজন পরে বলেছিল যে হঠাৎ একদিন সকালবেলা দেখছিলেন তারা জানতে পারলেন যে অবর বাড়ি ছেড়েছিল হঠাৎ। এর পেছনে অবশ্যই কারণ ছিল, প্রভুপাদ তার স্ত্রীকে বলেছিলেন যে চা না খেতে, সুই চা ছাড়তে পারেন, এরকমই নেশা চায়ের। সেই সময় ইংরেজদের প্রভাবে চায়ের খুব প্রচলন হচ্ছে, তারা ইংরেজরা চায়ের চাষ শুরু করে এবং সেই চায় তারা বিদেশে পাঠাতে শুরু করে এবং ভারতবর্ষ মানুষদের ওই চায়ের নেশায় তাদেরকে আসক্ত করে। তো প্রভুপাদের স্ত্রী এইভাবে চায়ের নেশা ছাড়তে পারেন, চা ছাড়তে পারেন। অবশেষে একদিন মধ্যে কথাবার্তায় প্রভুপাদ নিজেই বলেছিলেন যে তিনি তার স্ত্রীকে বলেছিলেন টি আর মি, চা না আমি, এই দুটোর মধ্যে তোমাকে এখন স্ত্রী করা যায়। তো তার স্ত্রী অতটা বুঝতে পারবেনি হয়তো যে প্রভুপাদ কতটা সিরিয়াসলি গল্প বলছেন। তিনি হয়তো একটু রাগে মাথায় বলে ফেলেছিলেন যে টি, এবং সেই সেইদিনই সে প্রভুপাদ কাউকে না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। প্রভুপাদের পরেই আক্ষেপ হয়েছে, প্রভুপাদ পরে বলতেন যে আমার হয়তো এই কাজটা আমার ঠিক হয়নি, কারণ আমার ছেলে ছোট ছিল তখন খুবই অল্প বয়স্ক, এইরকম অবস্থায় আমি আমার ছেলে চলে গিয়েছিলাম, ওদের কোন রকম অন্নবস্ত্রের সংস্থান আমি করে দিয়ে যাইনি। তারপর প্রভুপাদ এটাও বলেছিলেন যে একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি আমার ছোট পরিবারকে আমি ত্যাগ করেছিলাম এবং তার ফলে আজ আমি একটা বিশাল পরিবার পেয়েছি, যে পরিবারটি সারা পৃথিবী জুড়ে আমার পরিবার। আমার তিন ছেলে ছিল কিন্তু আমার আমার এখন হাজার হাজার ছেলে। এইভাবে শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, নিজেকে নিযুক্ত করেছিলেন এবং শিল প্রভুপাদের কৃপাতেই আজ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। আমি বলব কৃষ্ণ ভক্তির প্রচারের সূচনা হয়েছে, শিল প্রভুপাদের প্রচারের যে প্রভাব সেটা আমরা কালক্রমে দেখতে পাব। এখন আমরা কি দেখতে পারছি যে পৃথিবী জুড়ে প্রচার হয়েছে কিন্তু মহাপ্রভু যে ভবিষ্যৎ করে পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম, প্রতিটি নগরে এবং গ্রামে, কেবল বড় বড় শহরেই নয় ছোট ছোট শহরে, এমনকি গ্রামে গ্রামে পর্যন্ত কৃষ্ণ ভক্তি প্রচার হবে। কোথায়? সারা পৃথিবী জুড়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে ভবিষ্যৎবাণী এটা ব্যর্থ হওয়ার নয়, শিল প্রভুপাদের কৃপায় এই ভবিষ্যৎবাণী অবশ্যই সফল হবে এবং সেই ভবিষ্যৎবাণী সফল করার আয়োজন শিল প্রভুপাদ করে দিয়ে গেছে। শিল প্রভুপাদ জানতেন যে তিনি বেশি দিন ধরে কৃষ্ণমূর্তির প্রচার করতে পারবেন না, তিনি যখন প্রচার শুরু করেন আমেরিকায় গিয়ে তখন তার বয়স অলরেডি 70 বছর, তিনি জানতেন আর কতদিন তিনি বাঁচবেন, কতদিন তিনি এই পৃথিবীতে থাকবেন। তাই প্রথম থেকেই প্রভুপাদ এই কৃষ্ণমূর্তির প্রচারের সুবন্দোবস্ত করে দিলেন। কিভাবে? তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘ গঠন করলেন, তিনি তার গ্রন্থাবলী মূল গ্রন্থগুলি শাস্ত্র গ্রন্থ ভগবদ গীতা শ্রীমদ ভাগবতম চৈতন্য চরিতামৃত এই তিনটি প্রধান গ্রন্থ যার ভিত্তিতে কৃষ্ণ মুক্তির প্রচার সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়ার জন্য তিনি সেই গ্রন্থগুলি অনুবাদ করলেন, তার ভক্তি বেদান্ত তাৎপর্য সহ। এই যে তিনি কেন নিয়ে গেলেন, কেন? যাতে তার শিক্ষাটি অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে। তিনি হয়তো চলে যাবেন কিন্তু এই সংস্থা এবং সংস্থার ভিত্তির স্বরূপ তার গ্রন্থাবলী তার শিক্ষা তিনি দিয়ে গেলেন এবং এই সংস্থাটিকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রভুপাদ একটা ব্যবস্থা করে দিলেন, সিস্টেম অফ কালেক্টিভ ম্যানেজমেন্ট, সম্মিলিতভাবে সংস্থাকে পরিচালনা ইঙ্গিত দিয়ে গড়ে নিয়ে গেলেন। প্রভুপাদ বলেছিলেন যে একজন কেউ কেউ যেন এই সংস্থার নেতৃত্ব না করে। কেন? কেন পর পূর্ববর্তীকালে দেখা গেছে গৌড়ীয় মঠে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অগ্রগতির পর তারা একজনকে নেতা বানিয়েছিল, যদিও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে গিয়েছিলেন যে সমষ্টিগতভাবে যৌথভাবে সম্মিলিতভাবে সংস্থাটি পরিচালনা করার জন্য জিবিসির মাধ্যমে, কিন্তু অনেক তার প্রধান প্রধান শিষ্যরা সেটা ঠিক তার তাৎপর্য বুঝতে পারল না, বুঝতে পেরে তারা কি করলো, তাদের মধ্যে ভাগাভাগি তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হল এবং অবশেষে কি হলো, একজনকে যারা তারা নেতা বলে সেই সংস্থার প্রধান বলে মনোনয়ন করেছিলেন তার কালক্রমে যখন আধ্যাত্মিক সংকট দেখা দিল, তার যখন অধঃপতন হল, তার ফলে সমস্ত সংস্থাটি ধসে পড়ল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে একটা বিশাল সংস্থা সংগঠন করে দিয়েছিলেন সেটা নষ্ট হয়ে গেল। এবং প্রভুপাদ তার অপ্রকারের পূর্বে তিনি বারবার আমাদের ঘরে গেছেন যে আমার গুরু ভাইয়ের গুরু মহারাজের অপ্রকারের পর যে ভুলটা করেছে সেটা তোমরা ভালো। গুরু মহারাজ বলেছিলেন সম্মিলিত ভাবে জিডিসির মাধ্যমে সংস্থাটি পরিচালনা করতে, কিন্তু যেহেতু আমার গুরু ভাইয়েরা নেতৃস্থানীয় গুরু ভাইয়েরা সেটা মেনে নিল না, তারা একজন নেতাকে মনোনয়ন করলো, একজন কে নেতারূপে স্থির করলো, এবং তার যখন অধঃপতন হলো তখন সমস্ত সংস্থা তোমরা সেই ভুলটি করো না। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে প্রভুপালের কত দূরদৃষ্টির মাধ্যমে তিনি এইভাবে তিনি ইসকনকে বলে গেছেন এই যে যৌথ সম্মিলিত পরিচালনার যে দায়িত্ব সেটা যে কত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা কালক্রমে দেখতে পেয়েছি। গৌরী মঠে দেখা গেছে যে একজন নেতার, তারা একজনকে নেতা বানালো, একজনকে নেতা বানানোর ফলে সেই নেতার যখন আধ্যাত্মিক সংকট হল তার ফলে সংস্থাকে অথচ আমরা ইসকনে দেখতে পেয়েছি এই সম্মিলিত ভাবে ইয়ে করা পরিচালনা করার গুরুত্বটা কিরকম। যদিও অনেকে এই কলিযুগে স্বাভাবিক অনেক সবাই সেই কঠোর আধ্যাত্মিক জীবনে থাকতে হতে পারবে না, অনেকেই অসুবিধা হবে এবং তার ফলে তাদের এই পথ ছেড়ে চলে যাবে। কিন্তু যদিও তারা সেই পথ ছেড়ে চলে গেছে কিন্তু ইসকন তারা অতটা আহত হয়নি, আঘাত এসেছে কিন্তু অতটা ইসকন ধসে পড়েনি। যদিও অনেক আধ্যাত্মিক নেতার আধ্যাত্মিক সংকট এসেছে এবং তারা ইসকন ছেড়ে চলে গেছে, তার ফলে ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু ইসকন ধসে পড়েনি। কেন? কেননা ইসকনের এই সম্মিলিত পরিচালনার জন্য একজন গেছে কিন্তু 25 জন আছে, 50 জন আছে, 100 জন আছে, একজন গেছে ঠিক আছে, এই 50 জন একজন গেছে, 100 জনের মধ্যে একজন গেছে, 99 জন আছে তারা সংস্থাটিকে আগে। তারপরে কালক্রমে একজনের জায়গায় 5 জন এসেছে, 100 জনের জায়গায় 104 জন রয়েছে, সেই 104 জনের মধ্যে আবার 2 জনের অধঃপতন হয়েছে ঠিক আছে, 102 জন রয়েছে, 102 জন গেছে, 2 জন গেছে, সেই জায়গায় আরো 10 জন এসেছে, 112 জন হয়ে গেছে 104-এর থেকে। এইভাবে ইসকন অক্ষুণ্ণ রয়েছে, ইসকন সংস্থাটি অক্ষুণ্ণ রয়েছে, এবং সেইটাকে সেইটাই ছিল প্রভুপাদের দূরদৃষ্টি, সম্মিলিত ভাবে এই সংস্থাটি পরিচালনা করে। আর বিশেষ করে এই যে সারা পৃথিবী জুড়ে যে প্রচারের একটা দায়িত্ব, সেই সেই দায়িত্ব সম্পাদন করার জন্য অনেক নেতার প্রয়োজন হয়, অথচ সংস্থাটির একজন শীর্ষস্থানীয় একজন সেই স্থানটিতে কে রয়েছে, শিল প্রভুপাদ। তাই প্রভুপাদ এটাও দিয়ে গেছে যে এই সংস্থার ফাউন্ডার আচার্য রূপে শিল প্রভুপাদের স্থান সবসময় অক্ষুণ্ণ আছে। সংস্থাটির শিরোমণি শিরভূষণ হচ্ছেন শিল প্রভুপাদ, ফাউন্ডার আচার্য। আর তার যে আদর্শ নিয়ে যে সংস্থা সেই সংস্থাটি পরিচালনা কে করবে, তার অনুগত জনে কিভাবে করবে, সম্মিলিত। তার ফলে আমরা দেখতে পাব যে কালক্রমে আমরা দেখতে পাব যে শিল প্রভুপাদের স্থানটি অক্ষুণ্ণ রয়েছে, প্রতিষ্ঠাতা আচার্য রূপে ইসকনের, সে চিরকাল শিল প্রভুপাদই এই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য থাকবে। এবং কালক্রমে জেনারেশন আসবে, এক জেনারেশনের পরে আরেক জেনারেশন আসবে, তারপর আরেক জেনারেশন আসবে, এভাবে ইসকনের সেই জেনারেশন আফটার জেনারেশন নেতারাও আসবে এবং তারা সম্মিলিতভাবে এই সংস্থাটির প্রসার সাধন করবে। কেবল সংস্থাটি সংরক্ষণই করবে না, সেই সংস্থাটি প্রসার সম্পাদন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যদিও নানা রকম আঘাত এসেছে, প্রতিঘাত এসেছে, কিন্তু ইসকন ভেঙে পড়েনি। গৌড়ীয় মঠ কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইসকন শিল প্রভুপাদের অপ্রপাটের আজ 32 বছর পরে, অন্তত 31 বছর পরেও ইসকন, 32 বছর পরে ইসকন অক্ষুণ্ণ রয়েছে, সংস্থাটি অক্ষুণ্ণ রয়েছে, ইসকন ইসকন রয়েছে। গরিমর আছে কিন্তু ভেঙে ভেঙে গেছে, ওরা সম্মিলিত ভাবে নেই, এই মহারাজের এক মত, ওই মহারাজের আরেক মত, এই মহারাজের আরেক মত, এইভাবে সমস্ত রয়েছে। তারপরে নানা রকম সংস্থা তৈরি হয়েছে, এই সংঘ, ওই সংঘ, ইত্যাদি ইত্যাদি, এবং তারা সব এই এক একটি সংঘের ফাউন্ডার আচার্য হয়েছে। কিন্তু গৌড়ীয় মঠে যেটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিয়েছিল, তার অস্তিত্বটি হারিয়ে গেছে, সেটি সেটি অক্ষুণ্ণ অবস্থায় ভেঙে গেছে। কিন্তু শিল প্রভুপাদই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রকৃত মনোভাবটি উপলব্ধি করতে পেরেছেন। প্রভুপাদের শিল প্রভুপাদই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রকৃত আদর্শটিকে স্থাপন করে গেছেন। তারই ভিত্তিতে তার যে স্বপ্ন ছিল, তার যে উদ্দেশ্য ছিল, তার যে আদর্শ ছিল, সেই নিয়ে, আদর্শ নিয়ে, সেই সংকল্প নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে তিনি ইসকনকে গড়ে গেছেন। এবং তার অপ্রপাটের 32 বছর পরেও ইসকন অক্ষুণ্ণ রয়েছে। শুধু অক্ষুণ্ণই নয়, নানা ঘাত প্রতিঘাত এসেছে, আঘাত এসেছে, নানাভাবে ইসকন আহত হয়েছে, কিন্তু ইসকন ভেঙে পড়ে। পক্ষান্তরে আমরা দেখেছি যত বেশি আঘাত এসেছে ইসকন তত বেশি সবল হয়েছে। আঘাতগুলিকে আঘাতকে ইসকনকে দুর্বল করে দেয়নি, বরং আরো বেশি করে বলবান করে দিয়েছে। এবং কালক্রমে আমরা দেখতে পাব যে ইসকন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে চলেছে। ব্যক্তিগতভাবে আমি আমার দৃঢ় নিশ্চয় যে ইসকন যে সবচেয়ে যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাটি অতিক্রম করে সবচেয়ে যে দুর্দশাপূর্ণ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাকে অতিক্রম করে আছে। এখন ইসকন ক্রমশ বাড়তে ঝড় এসেছে, ঝড়ে কিছু ডালপালা ভেঙেছে, কিন্তু সেই ঝড়ের প্রভাবে কি হয়েছে, ইসকন গাছটা আরো বেশি সবল হয়ে গেছে, যার ফলে পরে যখন ঝড় এসছে ঠিক আছে গাছ থেকে আর কিছু করতে পারবে। এইভাবে যত ঝড় আসছে, যত আঘাত আসছে, ইসকন তত বেশি করে এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিকল্পনার প্রকৃত রূপায়ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ইসকনকে পরিচালনা করেছে। শিল প্রভুপাদ বলেছি এক সময় একজন জিজ্ঞাসা করেছিল শিল প্রভুপাদকে, আপনি চলে যাওয়ার পর এই সংস্থাটি কে দেখবে, কে সামলাবে? প্রভুপাদ বলেছেন চৈতন্য মহাপ্রভু সামলাবে। আবার আরেকবার শিল প্রভুপাদ অপ্রপাটে কয়েকদিন আগেও একজন শিল প্রভুপাদকে এই প্রশ্নটি করেছিলেন যে আপনি চলে গেলে কি আপনার স্থানটি নেবে। শিল প্রভুপাদ বলেছিলেন যে আমি আমার সমস্ত অনুগামীদের দায়িত্বটি দিয়েছি, যারাই আমার নিষ্ঠা সহকারে আমার অনুগমন করবে, দোজ উইল ফলো, আই গিভ দ্য লেগেসি টু দেম, যারাই নিষ্ঠা সহকারে অনুগমন করবে তাদের উপরই আমি দায়িত্ব দিচ্ছি এই সংস্থা করেছে। অতএব যারাই শিল প্রভুপাদের বিশ্বস্ত অনুগামী হবে তারাই ইসকনের নেতৃত্ব করবে। এইভাবে আমরা দেখতে পাব কালক্রমে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কত সুন্দর ভাবে, কত সুস্থ ভাবে সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সফল করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করিবে এই আদর্শটি, এই ভবিষ্যৎবাণী সফল হবে। এবং তখন কি হবে, সারা পৃথিবী জুড়ে ধর্মের প্রতিষ্ঠা হবে। যখন সারা পৃথিবী জুড়ে এই ধর্মের প্রতিষ্ঠা হবে, তখন পৃথিবীর অবস্থা কি হবে? সারা পৃথিবী যখন ভক্তে পরিপূর্ণ হয়ে উঠবে, সারা পৃথিবী জুড়ে যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হবে, তখন কি হবে? সারা পৃথিবী বৈকুণ্ঠে পরিণত হবে। কৃপার প্রভাবে সারা পৃথিবী একদিন চিন্ময় বৈকুণ্ঠের ধামে পরিণত হবে। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হবে। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় সারা পৃথিবী ধন্যাতি ধন্য হয়ে এক অপ্রাকৃত পরিবেশে পর্যবসিত হবে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। অতএব তোমরা যারা শিল প্রভুপাদের অনুগামী বলে নিজেদের মনে করো, তারা সর্বান্ত কর্মে সুদৃঢ় বিশ্বাস নিয়ে মহাপ্রভু বাণী প্রচার করবে। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তাহলে যে প্রচার করে সেই গুরু। গুরু একটা উপাধি নয়, গুরু একটা কর্তব্য। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু, গুরু হওয়ার যোগ্যতা কি? এই কৃষ্ণ তত্ত্ববেত্তা। আর গুরুর কর্তব্য কি? যারে দেখে তারে কহে কৃষ্ণ, যিনি সেটি করেন অর্থাৎ যিনি প্রচার করেন ভগবানের মায়া, তিনি গুরু। আর সেই গুরু কিভাবে হচ্ছে? আমার আজ্ঞায় গুরু হয়ে, মহাপ্রভু নির্দেশ দিচ্ছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, মানে এই পৃথিবীটি গুরু উদ্ধার করে। পৃথিবীর সর্বত্র হইবে মোর নাম, অতএব সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে সারা পৃথিবীকে উদ্ধার করে। কলিযুগের প্রভাবে একদিক দিয়ে অধর্মের প্রভূত বিস্তার হচ্ছে, কলিযুগের প্রভাবে অধর্মের বিস্তার হচ্ছে আর ধর্মের গ্লানি এসেছে। কিন্তু ভগবানের কৃপায় কি হবে? সৎধর্ম সংস্থাপিত হবে। যারা যারা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানাম সৃজন। আমি নিজেকে প্রকাশিত করি, তদাৎ মানব সৃজামি অহম, আমি প্রকাশিত করি। এখন মহাপ্রভু শ্রীকৃষ্ণ কিভাবে প্রকাশিত হলেন এই কলিযুগে? কলিযুগে মহাপ্রভুর যদিও এসেছেন, কিন্তু কলিযুগের অবতার কি? মহাপ্রভু যদিও এসেছেন, এসে তিনি প্রকট লীলায় কৃষ্ণ মুক্তি প্রচার করে গেছেন, কিন্তু কলিযুগে এক বিশেষ অবতার অবতীর্ণ হয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন নাম প্রভু। এই নামই হচ্ছে কলিযুগের অবতার। এই নামের প্রভাবে সারা বিশ্বজুড়ে ধর্মের সংস্থাপন, যেখানে নাম হবে সেখানে ধর্ম সংস্থাপিত। তাই জন্য হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বলতে। কলিযুগে না কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ আসেন ধর্ম সংস্থাপনের জন্য, আর কলিযুগে তিনি এসেছেন কিভাবে? নাম রূপে। অর্থাৎ এই নাম অবতারের মাধ্যমে কলিযুগে যুগধর্ম সংস্থাপিত হবে, অধর্ম পরাভূত হবে এবং ধর্ম পুনঃস্থাপিত। অতএব সেই বিশ্বাস নিয়ে সর্বত্র কৃষ্ণ কৃষ্ণের মহিমা প্রচার করে, কৃষ্ণ নামের মহিমা প্রচার করে, নিজেরা কীর্তন করে অন্যদের এই কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করে কৃষ্ণ ভক্তির প্রচার আমাদের করে। এবং সেটা যখন আমরা করব, তখনই আমরা শিল প্রভুপাদের প্রকৃত অনুগামী হতে পারব। শুধু তিলক এঁকে কোপনি পড়লেই আমরা বৈষম্য, পক্ষান্তরে অনেক বিভ্রান্তিকর সমস্ত প্রভাব করে দিতে হবে। ভক্তিনীর ভাবি বলছে এও তো এক কলির চাই, দেখতে বৈষ্ণবের মতো আসলে শাক্ত কালী না, দেখতে বৈষ্ণবের মতো অর্থাৎ তিলক আকার, হ্যাঁ তিলক আকার কোপনি পড়া, তিলক আকার গলায় মালা, দেখতে বই কোপনি পড়া, দেখতে বৈষ্ণব, দেখতে বৈষ্ণবের মতো আসলে শাক্ত কালী। তো আমরা যেন সেরকম বৈষ্ণব না, যারা শক্তির উপাসক তারা কি করে, তারা জগতকে ভোগ করতে চায়, কৃষ্ণ ভক্ত কি করে ভগবানের সেবা করতে চায়, অর্থাৎ বৈষ্ণবের সাজসজ্জ করে জগতকে ভোগ করার বাসনা যেন লীলায় না থাকে, যেন সর্বান্তকরণে ভগবানের সেবা করার মনোবৃত্তি তারা আমরা অনুপ্রাণিত হয়ে থাকি, সেটি আমাদের একমাত্র উদ্দেশ্য, সেইটি যেন আমাদের একমাত্র আদর্শ, সেইটি যেন একমাত্র কর্তব্যে পরিণত হয়। তাহলেই আমরা শিল প্রভুপাদের আদর্শ অনুগামী হতে পারব এবং তখন শিল প্রভুপাদ আমাদের আমাদেরকে তার হাতের ক্রীড়ানক রূপে, যন্ত্ররূপে তিনি আমাদের ব্যবহার করবেন এবং শিল প্রভুপাদের হাতের ক্রীড়ানক যদি আমরা হতে পারি তখন তাহলে কৃষ্ণ শক্তির দ্বারা আমরাও প্রভাবিত এবং সেই শক্তির দ্বারাই কৃষ্ণ শক্তির দ্বারাই কৃষ্ণ শক্তির প্রভাবই কৃষ্ণ নামের কৃষ্ণ। অতএব আমাদের একটা আদর্শ মাধ্যম হতে মিডিয়াম মিডিয়াম অন্নাভিলাষিতা শূন্যম, অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে এমনকি জ্ঞান ও কর্মের দ্বারাও প্রভাবিত না হয়ে জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি, কৃষ্ণ সেবার অনুকূল যে সমস্ত কার্য করা সেগুলি করে থাকে, অর্থাৎ কৃষ্ণমূর্তি প্রচার সর্বান্তকরণে করে যেতে হবে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে জগদ্গুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, সমবেত প্রভুপাদানুভবান কি, গৌর প্রেমানন্দে।